الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় টাইমের এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ ইস্তাবুদাল আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান সৎ পথে আহ্বান নিয়ে। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানকে আমরা বেশ কিছু সেগমেন্ট দ্বারা সাজিয়ে থাকি, পাশাপাশি একটি বিষয় নিয়েও আমরা আলোচনা করে থাকি। আমাদের সেগমেন্টগুলো হচ্ছে, এক তো আমরা মাদানী বাহার শ্রবণ করি, পাশাপাশি আজকের আমল নামে একটি সেগমেন্ট রয়েছে যেখানে আমরা প্রতিটি পর্বে একটি আমল সম্পর্কে জানি। দর্শকবৃন্দ, যারা আমাদের সাথে আছেন এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানাবো। আর দর্শকবৃন্দ, আমরা আলোচনায় যে যাবো, আমাদের সাথে আজকেও আলোচনার জন্য উপস্থিত হয়েছেন নূর হোসেন মুজাদ্দিদি ভাই, তার থেকে আমরা কিছু মূল্যবান কথা, মূল্যবান আলোচনা শ্রবণ করবো ইনশা আল্লাহ তালা। আজকে কোন বিষয় সম্পর্কে আমরা জানবো, কোন বিষয় সম্পর্কে শ্রবণ করবো, এই দিকে যাওয়ার পূর্বে আসুন আমরা দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত হাদিসে মোবারকা শ্রবণ করে থাকি। যে হাদিসে মোবারকাটি মুজামুল কবীরের মধ্যে উল্লেখ রয়েছে, যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারের দলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর দশ বার রহমত বর্ষণ করেন, আর এই দুরুদে পাক আমার কাছে পৌঁছানোর জন্য একজন ফেরেশতা নিযুক্ত রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুরুদে পাক পাঠ করব, একদিকে তো আমাদের সব অর্জন হবে। হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে, যে ব্যক্তি একবার দুরুদে পাক পাঠ করবে তার আমলনামায় দশটি নেকি লিখে দেওয়া হয়, দশটি গুণাকে মুছে দেওয়া হয় এবং দশটি পদমর্যাদা বৃদ্ধি করা হয়। পাশাপাশি জানলাম আল্লাহ তাআলা দশটি রহমত আমাদের উপর বর্ষণ হয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে এ সকল বিষয় দ্বারা ধন্য করুক, আমরা যেন দুরুদে পাক পাঠ করার মাধ্যমে এই সকল সৌভাগ্য যেন অর্জন করতে পারি। আসুন আমরা দুরুদে পাক পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, দেখছি অনুষ্ঠান সৎ পথে আহ্বান। এই অনুষ্ঠান দেখার শুরুতে আমরা ভালো ভালো নিয়ত করে নেই, কেননা হাদিসে মোবারকার মধ্যে রয়েছে, মুমিনের আমল তার নিয়তের উপর নির্ভরশীল। আমাদের উচিত আমরা যেন প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। এই অনুষ্ঠান থেকে যা কিছু শিখতে পারবো আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। যাব আমাদের অতিথি নূর হাসান মুজাদ্দিদি ভাইয়ের কাছে, তার কাছে জানবো যে আজকে আমরা কার বিষয়ে, মানে কোন বিষয়ে আমরা আলোচনা শ্রবণ করবো। জি নূর হাসান ভাই, আজকে কোন বিষয়ে আমরা আলোচনা শ্রবণ করবো?
ইনশাআল্লাহ, আমরা গত কয়েক পর্বে আমাদের প্রিয় আকা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেষ্টা করেছি নেকির দাওয়াতের বিষয়ে কয়েকটা বিষয় তুলে ধরার জন্য। আর আজকে আল্লাহ তাআলার দয়া যদি হয়, ইনশাআল্লাহ আজকে আমরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতার জন্য আমরা আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার নেকির দাওয়াতের বিষয়ে আমরা আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ।
ইসলামের প্রথম খলিফা সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী সম্পর্কেও আমরা কিছু শ্রবণ করার চেষ্টা করব আপনার থেকে ইনশাআল্লাহ তাআলা। তো নূর হোসেন ভাই, আপনার কাছে যাবো, যদি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্ষিপ্ত পরিচয় সম্পর্কে আমরা জেনে যাই শুরুতে।
জি, এর আগে আমি কিছুটা সাহাবায়ে কেরামের বিষয়ে বলবো। সেটা হচ্ছে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, ইনারা এমন আল্লাহ তাআলার দয়াপ্রাপ্ত যাদেরকে আল্লাহ তাআলা খোদ নিজে তিনি নির্বাচন করেছেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হিসেবে। তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, তাদের এহসান, তাদের দয়া, আমাদের প্রতি অনেক অসংখ্য দয়া এহসান রয়েছে।
অবশ্যই
সাহাবায়ে কেরাম আলিহিম রিদওয়ান তারা সর্বপ্রথম যারা ইসলামের মধ্যে দাখিল হয়েছেন, যাদের আত্মত্যাগ, যাদের কুরবানি, যাদের ত্যাগ স্বীকারের মাধ্যমে আলহামদুলিল্লাহ আজকে আমরা আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিতে পারছি। আজকে পুরো বিশ্বের মধ্যে যাদের ত্যাগের কারণে আলহামদুলিল্লাহ ইসলামের পতাকা উদ্দীয়মান রয়েছে। তো সাহাবায়ে কেরাম আলিহিম রিদওয়ানের মধ্যে যার নাম সর্বপ্রথম চলে আসে তিনি হচ্ছেন হযরত সাইয়েদুনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু।
সুবহানাল্লাহ।
হযরত সাইয়েদুনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন ব্যক্তি যার শানে আল্লাহ তাআলা খোদ কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াত নাযিল করে দিয়েছেন।
সুবহানাল্লাহ।
তো তার প্রশংসা যখনই আমরা করি উম্মত, তখনই আমাদের অন্তর খুশি হয়ে যায়।
সুবহানাল্লাহ।
সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুরাইশ বংশীয়, আর তার বংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের সাথে সপ্তম পুরুষ গিয়ে মিলিত হয়। তিনি হস্তি বর্ষের আড়াই বছর পর মক্কায় মুকাররমার মধ্যে জন্মগ্রহণ করেন। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবি যিনি সর্বপ্রথম হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের সত্যতা সর্বপ্রথম তিনি স্বীকৃতি জানান। তো সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মহৎ ব্যক্তিত্ব ছিলেন সোহেল ভাই, আম্বিয়াই কেরাম আলাইহিমুস সালাতু ওয়াসসালাম এর পর আগের ও পরের সকল মানুষের মধ্যে তিনি সবচেয়ে উত্তম ও শ্রেষ্ঠ।
সুবহানাল্লাহ।
তো এটা কিন্তু সামান্যতম বিষয় নয় যে আম্বিয়াই কেরাম আলাইহিমুস সালামের পর যার মর্যাদা তিনি হচ্ছেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার জীবনী থেকে আমরা যদি দেখি, নেকির দাওয়াতের বিষয় যদি আমরা দেখি, তাহলে দেখা যায় ইনার কুরবানি আল্লাহ তাআলার দরবারে এমন কবুলিয়াত যে আল্লাহ পাক ইনাকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সঙ্গীত বানিয়েছেন দুনিয়াতে, যে ইনাকে আল্লাহ তাআলা এমন কবুল করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজারের সাথে ইনার সঙ্গী হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকি দাওয়াতের বিষয়ে যদি আমরা কিছুটা আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাই যে কিতাবের মধ্যে উম্মুল মুমিনিন হযরত সাইয়্যেদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলামের প্রাথমিক যুগে যখন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনফিরাদিভাবে যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন এককভাবে, তখন আস্তে 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 করে সাহাবায়ে কেরামের সংখ্যা 38 গিয়ে উপনীত হয়। 38 জন। তো হযরত সাইয়্যেদুনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু এমনিতে তো আল্লাহ রাসূলের দেওয়ানা ছিলেন, প্রেমিক ছিলেন, আর ইসলামের যখন তিনি কবুল করে নিলেন ইসলাম ধর্ম, তো ইনি ইসলাম ধর্মের প্রতি এতটাই আকর্ষণ হয়েছিলেন যে ইনার মধ্যে সর্বসময়
সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু তিনি তো ইসলামের মধ্যে পুরুষদের মধ্যে
সর্বপ্রথম, হ্যাঁ যে আমি প্রথমেই বলেছিলাম যে তিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তো ইনার মধ্যে ইসলাম ধর্ম যখন তিনি গ্রহণ করেন, তো ইনার মধ্যে সর্বসময় তিনি শুধু ইসলাম নিয়ে চিন্তা ভাবনা করতেন যে কিভাবে ইসলাম ধর্মকে প্রচার প্রসার করা যায়, কিভাবে মানুষকে সত্য তুলে ধরা যায়, হককে তুলে ধরা যায়, বাতিলকে দূরীভূত করা যায়। তো সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রকাশ্যে ইসলাম প্রচারের জন্য ইনি অনুমতি চাইলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আরবের মধ্যে মক্কার মধ্যে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিব।
তো এর পূর্বে গোপনে ইসলাম
ইসলামের দাওয়াত হতো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ইরশাদ করলেন যে আবু বকর, এমনি তো আমরা সংখ্যায় কম, তো এটা আমাদের এখন শ্রেয় হবে না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন যে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু বারবার জোরাজোরি করছেন উৎসাহ উদ্দীপনা নিয়ে, তো জাজবা ছিল অন্তরের মধ্যে, তাহলে রাসূল চাইলেন না জাজবাটা নষ্ট হয়ে যাক, তো তিনি অনুমতি দিয়ে দিলেন। তো সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু সহকারে অন্যান্য সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা প্রকাশ্যে ইসলাম প্রচারের অনুমতি পেয়ে মসজিদে হেরেম শরীফের আশেপাশে তারা মানুষকে দাওয়াত দিতে লাগলেন এবং প্রত্যেকে নিজ নিজ পরিবারকে প্রথম ইসলামের দাওয়াত দিলেন। প্রথম কাদের?
নিজের
পরিবারকে। এটা আমাদের জন্য মাদানী ফুল। তো সাইয়েদুনা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু যখন সকলে মিলে তারা দাওয়াত দিলেন, তিনি একটা জায়গায় দাঁড়িয়ে গেলেন, সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত ছিলেন, তিনি দাঁড়িয়ে খুতবা দিতে লাগলেন। খুতবা দিলেন তখন মক্কায় মুকাররমায় যারা মুশরিক ছিলেন, তখন যখন দেখলেন যে ইসলামের দাওয়াত প্রকাশ্যে হচ্ছে, তখন তাদের রক্ত জ্বলে পুড়ে উঠল যে তারা চাইল না এই কাজটা হোক প্রকাশ্যে। তো তারা কি করলেন, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহুর উপর আক্রমণ চালালেন। তো সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহুকে তারা এমনভাবে মারলেন, এমনভাবে আঘাত করলেন, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন। তো তার গোত্র ছিল বনু তাইম। বনু তাইমের লোকেরা যখন জানতে পারলেন, তখন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহুকে তারা নিয়ে বাড়িতে নিয়ে গেলেন। তিনি তখন বেহুশ অবস্থায় পড়েছিলেন, তার হুশ ফিরছিলেন না, এমন একটা অবস্থা যে দিন অতিবাহিত হয়ে যাচ্ছিলেন, সন্ধ্যা গড়িয়ে আসছিল, তখনও সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহুর যখন যাচ্ছিল না,
অজ্ঞান ছিলেন,
এমনভাবে অজ্ঞান ছিলেন। তো যখন ইনার লোকেরা চেষ্টা করলেন তার সাথে কথা বলার, তো যখন দেখলেন তিনি কথা বলছেন না, হুশ ফিরে আসছে না, তখন তারা চিন্তায় পড়ে গেলেন। বারবার কথা বলার চেষ্টা করার পর শেষ বেলায় গিয়ে সন্ধ্যার পূর্ববর্তী আগে তার হুশ ফিরে আসলো। যখন তিনি সর্বপ্রথম তার চোখ খুললেন এবং সর্বপ্রথম তার বাক্য মুখ থেকে উচ্চারিত করলেন আল্লাহু আকবার, তিনি জিজ্ঞাসা করলেন যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা কি।
সুবহানাল্লাহ,
যে সর্বপ্রথম তিনি জিজ্ঞাসা করলেন, করলেন তো করলেন, আল্লাহর রাসূলের অবস্থা জিজ্ঞাসা করলেন, কেমন আল্লাহর রাসূলের দেওয়ানা তিনি ছিলেন, তো তিনি জিজ্ঞাসা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছেন। তার এই কথা শুনে তার আত্মীয় স্বজন যারা ছিলেন ওই গোত্রের লোকেরা অনেকে অসন্তুষ্ট হয়ে গেলেন, আরে যার জন্য তুমি এত অত্যাচারিত হলে, যার জন্য তুমি এত আঘাতপ্রাপ্ত হলে তুমি তার নাম নিচ্ছ। তো তারা তো জানতেন না যে আমার দয়াল নবীর শান ও মান কি, যেটা জানতেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু। তো যখনই তার পরিবারকে জানালেন, জিজ্ঞাসা করলেন, তারা যখন না বললেন যে আমরা জানি না তার কি অবস্থা, তো সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু তিনি পরামর্শ দিলেন যে তার আম্মা জানকে, যে আপনি উম্মে জামিল বিনতে খত্তাব তার কাছে যান এবং তাকে গিয়ে জিজ্ঞাসা করেন যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা কি। তো তার সন্তানের এই অবস্থা এখন আবদার তো মানতেই হবে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা না জানলে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো খাবারও গ্রহণ করছিলেন না, এমন একটা অবস্থা। তো তখন তার আম্মা জান বাধ্য হয়ে উম্মে জামিল তার কাছে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো তাকে গিয়ে জিজ্ঞাসা করলেন, তখন তিনি সতর্কতা অবলম্বনের জন্য তিনি কিছু বললেন না, তিনি তার কাছে উপস্থাপন করলেন যে আপনি যদি আমাকে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যান আমি তার সাথে সরাসরি কথা বলবো। কেননা তখন যেহেতু একটা ভয়াবহ পরিস্থিতি ছিল, তিনি বিশ্বাস করতে পারছিলেন না, হযরত উম্মে জামিল রাদিয়াল্লাহু আনহা ইনি সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে উপস্থিত হলেন। যখন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন উম্মে জামিলকে, তিনি তাকে জিজ্ঞাসা করলেন আমার দয়াল নবীর কি অবস্থা, তুমি আমাকে জানাও তাড়াতাড়ি। তখন উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিরাপদে আছেন এবং একেবারে সুস্থ আছেন। তো তিনি জিজ্ঞাসা করলেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছেন, তো তিনি উত্তর বললেন তিনি দারে আরকামে রয়েছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেখানে উপস্থিত ছিলেন তো তিনি তার কাছে বললেন যে আমাকে তার কাছে নিয়ে যাও, আল্লাহ রাসূলের সাথে আমি সাক্ষাৎ করতে চাই। তো আল্লাহ রাসূল যখন তার কাছে নিয়ে যাওয়া হলো, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অবস্থা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থা দেখে তিনি খুবই মর্মাহত হয়ে গেলেন এবং আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি বের হয়ে গেল এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি চুমু খেতে লাগলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থা, এই এই দৃশ্য দেখে যে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহুর আম্মা জান যিনি ছিলেন এবং আমিরে হামজা, সেদিন আমিরে হামজা রাদিয়াল্লাহু আনহু ইনারা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন।
সুবহানাল্লাহ।
কৃষ্ণ ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এই ঘটনার মাধ্যমে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহুর ইশকে রাসুল যে বিষয়টা এটাও আমরা কিন্তু দেখতে পাই। এবং ইসলামের মধ্যে যদি আমরা দেখি যে একজন মুবাল্লিগ হয়ে যে কি করব আমরা, এখানে করণীয় যে বিষয় ইসলামের, যে আমাদের আবশ্যক যে কাজ, নিজের দেহ মন সব কিছু যে আমরা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু থেকে শিক্ষা পাই, যেটাকে কুরবানি দিতে হবে, এর মাধ্যমে ইসলামের যে প্রতিষ্ঠিত হওয়া এটা, এটার মাধ্যমে আমরা এই ঘটনার মাধ্যমে জানতে পাই। তো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি জীবন উৎসর্গকারী যে সাহাবাই কেরাম আলিহিম রেদওয়ান যে প্রেম ভালোবাসা ছিল, এগুলো দেখে কিন্তু সাহাবাই কেরাম আলিহিম রেদওয়ানের সংখ্যা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। তখনই কিন্তু এনারা বুঝতে পারেন যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সত্তা যার মাধ্যমে কিন্তু দুনিয়া এবং আখিরাতের কল্যাণ পাওয়া সম্ভব।
আসলে বাস্তবিকই দুনিয়া এবং আখিরাতে যদি কল্যাণ পেতে চাই অবশ্যই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দরকার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো দর্শকবৃন্দ, আজকে যে ঘটনা আমরা নূর হোসেন ভাই থেকে শ্রবণ করলাম আসলে খুবই হৃদয় বিদারক, পাশাপাশি অনেক শিক্ষণীয় একটি ঘটনা আমরা শ্রবণ করলাম। একদিকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিনের প্রচারের ব্যাপারে, নেকি দাওয়াত প্রচার প্রসারের ব্যাপারে তার উৎসাহ ফুটে ওঠে, তেমনিভাবে এই ঘটনার মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা তাও ফুটে ওঠে। আমি একজন মুসলমান, তো আমাদের মধ্যে কি কি গুণ থাকা উচিত এই ঘটনা আমাদেরকে বলে দিচ্ছে। একদিকে ইসলামের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য পালন করা উচিত, ইসলাম আমাদের থেকে কি চাচ্ছে তা আমাদের জানা দরকার, বোঝা দরকার, সে অনুযায়ী কাজ করা উচিত, পাশাপাশি আমাদের কি করা উচিত তাও আমরা জানতে পারলাম। একদিকে ইসলামের হুকুম আহকাম নিজেরা পালন করব, পাশাপাশি সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কেমন যজ্ঞ ছিল, ইসলামে মুসলমানদের সংখ্যা মাত্র 38 জন ছিল, এই 38 জন থেকে তিনি মুসলমানদের কাজকে বাড়ানোর জন্য, প্রকাশ্যে কাজ করার জন্য তিনি কী করলেন, এগিয়ে আসলেন যে না আমি প্রকাশ্যে কাজ করব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে বারবার অনুমতি ছিলেন, পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিলেন। তো প্রিয় ইসলামী ভাইরা, এবং বিশেষ করে যারা মুবাল্লিগ রয়েছেন, মুবাল্লিগে দাওয়াত ইসলামী রয়েছেন, দিনের প্রচারক রয়েছেন, তাদের জন্য খুবই শিক্ষণীয় একটি ঘটনা যে দিনের প্রচার করার ব্যাপারে নির্যাতন স্বীকার করা, নির্যাতিত হওয়া, এটা সাহাবায়ে কিরামের সুন্নত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও আঘাতপ্রাপ্ত হয়েছেন। তো আমরা যেন এই বিষয়গুলো খেয়াল রাখি। যে যদি আমাদের উপর কোনো মুসিবত পেরেশানি চলে আসে, সেটাকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার পেরেশানি চাইতে তো বড় হবে না। আমরা যদি এই বিষয়টা খেয়াল রাখি, ইসলাম প্রচার করতে গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরাম কেমন অত্যাচার সহ্য করেছেন, তাহলে আমাদের এই নির্যাতন বা আমাদের এই কষ্ট কোনো কষ্টই মনে হবে না।
তো সর্বে বিষয়টা দেখেনি ঘটনার মাধ্যমে, কিন্তু আমরা এটাও বুঝতে পারি যে দিনের সাহায্য করলে কিন্তু ক্ষতি নাই, লাভ কি? লাভ হচ্ছে সম্মানিত হওয়া যাবে। দিনের সাহায্য সহযোগিতা দিনকে প্রতিষ্ঠিত করতে যদি আমরা পারি, তাহলে আল্লাহ তাআলার দরবার আমরা কবুলিয়াত হব। এ বিষয়ে একটি আয়াতে মোবারকা, যে সুরা মুহাম্মদ এর মধ্যে আয়াত 7 নম্বর, যে আল্লাহ পাক এই যে আল্লাহর নবী আম্বিয়া আলাইহিস সালাম, সাহাবায়ে কেরাম আলিহিম রিদওয়ান, আউলিয়া কেরাম, যারা এই দিনের তাবলীগ করেছেন, আমরা যদি ইতিহাস দেখি সবাই কিন্তু তাকলিফের মধ্যে পড়েছেন, সবাই কিন্তু বিপদের সম্মুখীন হয়েছেন।
জি,
তো আল্লাহ পাক এই জন্য কিন্তু আয়াতে মোবারক নাজিল করেছেন, যে সুরা মুহাম্মদের মধ্যে আয়াত নম্বর 7-এর মধ্যে আল্লাহ পাক এরশাদ করেন, কানজুল ইমান থেকে যার অনুবাদ, আল্লাহ পাক এরশাদ ফরমান, হে ইমানদার গণ, যদি তোমরা আল্লাহর দিনের সাহায্য করো তবে আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পথগুলো সুদৃঢ় করে দিবেন। এখানে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন যদি আমরা দিনের সাহায্য করি।
আসলে দর্শক বৃন্দ, আমাদের উচিত আমরা যেন সাহাবায়ে কিরাম যেভাবে নেকি দাওয়াতকে প্রচার করেছেন, প্রসার করেছেন, সেই উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা যেন এগিয়ে যাই। দর্শক বৃন্দ, ইনশাআল্লাহ তাআলা আরো বিষয় সম্পর্কে আলোচনা করব। ইনশাআল্লাহ তাআলা আমাদের প্রথম যে সেগমেন্ট রয়েছে, যে সেগমেন্ট আমরা প্রতিটি অনুষ্ঠানে করে থাকি, আমরা যে সেগমেন্টটি করে থাকি তা হচ্ছে মাদানী বাহার। তো মাদানী বাহার শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। এই মাদানী বাহার থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, অনেক কিছু জানতে পারবো ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি আমাদের আরেকটি যে সেগমেন্ট রয়েছে, আজকের আমল সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ আজ্জাওজাল। দর্শকবৃন্দ, আজকে আমরা যেই মাদানী বাহার সম্পর্কে আলোচনা করব তা হচ্ছে হায়দ্রাবাদের একটি শহরের ব্যাপারে। ওই শহরের মধ্যে একটি জেলের এক সাজাপ্রাপ্ত আসামি তার আগের জীবনের কথা তিনি তুলে ধরেন, যে আমি খুব মানে সে খুব দুর্ধর্ষ ডাকাত ছিল, আর লোকজন তাকে ভয় পেত, ভয় এমন ভয় পেত যে সে নাম করা লড়াকু ছিল এবং তার সাথে কয়েকজন পুলিশের সাথে সংঘর্ষ হয় এরকম অবস্থা। এত দুর্ধর্ষ সে ডাকাত ছিল, খারাপ কাজের মধ্যে লিপ্ত ছিল। সর্বশেষ তাকে পুলিশে গ্রেফতার করে, এই গ্রেফতার করে তাকে জেলখানায় জেল হাজতে নিয়ে যাওয়া হয়, তাকে কয়েদি হিসাবে রাখা হয়। কিন্তু আলহামদুলিল্লাহ, যখনই সে কয়েদি হিসাবে জেলখানায় যায়, তার সংস্পর্শ হয় আশিকানে রসুলের মাদানী সংগঠন দাওয়াত ইসলামের মুবাল্লিগ ইসলামী ভাইদের। দর্শকবৃন্দ, আপনারা জেনে খুশি হবেন, দাওয়াত ইসলামের যে কাজগুলো রয়েছে, যে সকল ডিপার্টমেন্টে দাওয়াত ইসলামী কাজ করে, এর মধ্যে একটি ডিপার্টমেন্ট হচ্ছে কয়েদি যারা রয়েছে জেল হাজতের মধ্যে, জেলখানায় যারা রয়েছে তাদেরকে নিয়ে কাজ করা। এই ডিপার্টমেন্টে যে সকল ইসলামী ভাই ছিল আশিকানে রসুল মুবাল্লিগে দাওয়াত ইসলামী, তারা গিয়ে প্রায় সময় জেলখানার মধ্যে মাদানী হালকা লাগাতেন, বিভিন্ন কোর্স করাতেন, ফজানে কোরআন কোর্স, বিভিন্ন কোর্স করাতেন। যারা কয়েদি ছিল তাদেরকে কোরআনের শিক্ষা দিতেন, কোরআনের শিক্ষা এখনও প্রদান করা হয়। তো এরকম হলো যে ওই কয়েদি দাওয়াত ইসলামী মুবাল্লিগদের সংস্পর্শ পেয়ে সে কোরআন শিক্ষার কাজে লেগে গেল, অর্থাৎ সে কোরআনের শিক্ষা গ্রহণ করতে লাগলো। অবশেষে এমন সময় আসলো সে কোরআনে পাক দেখে দেখে শিখে নিল, পড়া শিখে নিল, পাশাপাশি শেষ 10টি সুরা সে মুখস্থ করে নিল এবং সে নামাজ পড়া শিখলো। সে অন্যান্য যে ইলমে দিন রয়েছে সেগুলো শিখতে থাকলো, 6 কালিমা, এরপর ইমানে মুফাসাল, ইমানে মুজমাল, বিভিন্ন বিষয় সে শিখতে থাকলো। শিখতে শিখতে এক সময় সে নামাজে অভ্যস্ত হয়ে গেল এবং পূর্বের যে গুনাহের কাজ ছিল ওই গুনাহের কাজ থেকে সে তওবা করলো। অবশেষে সে একটি নতুন জীবন শুরু করলো এবং পাপের কাজগুলো সে ছেড়ে দিল। তার বর্ণনা দাওয়াত ইসলামের মাদানী পরিবেশ এবং ইসলামী ভাইদের আন্তরিকতা তার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিয়েছে এবং তাকে আত্মশুদ্ধির উপায় করে দিয়েছে। আসলে দাওয়াত ইসলামের মাদানী পরিবেশ এমন একটি পরিবেশ, যে পরিবেশের মধ্যে আশিকানের রসুলরা, অন্যান্য ইসলামী ভাই যারা ইশকে রসুল থেকে দূরে, যারা আমল থেকে দূরে, যারা বেআমলের জগতে হাবুডুবু খাচ্ছে, তাদেরকে বুঝিয়ে আমলের জগতে নিয়ে আসে, আমলদার বানানোর চেষ্টা করে। তো দাওয়াত ইসলামের মুবাল্লিগরা বিভিন্নভাবে কাজ করে থাকে আলহামদুলিল্লাহ, যেমনটি মুবাল্লিগের দাওয়াত ইসলামীদের যে কোর্স ফজানে কোরআন কোর্স, এই কোরআন কোর্সের মাধ্যমে একজন দুর্ধর্ষ ডাকাত তার মুক্তির উপায় হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ আজ্জাওজাল, আমাদের উচিত আমরা যেন মাদানী মহলের সাথে সম্পৃক্ত থাকি, মাদানী চ্যানেল দেখতে থাকি। এতে কি হবে, আমরা দাওয়াত ইসলামের সাথে অ্যাটাচ থাকব। অ্যাটাচ থাকার কারণে আমরা এর বরকতে অনেক ইলমে দিন শিখতে পারবো, আমল শিখতে পারবো, আমলদারও হতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে সৎ সঙ্গ অবলম্বন করার তৌফিক দান করুক। দর্শক বৃন্দ, আমাদের সাথে নূর হোসেন ভাই আছেন, তার সাথে আমরা বেশ কিছু আলোচনা করলাম সিদ্দিকে একবার রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকি দাওয়াত এবং নেকি দাওয়াত দিতে গিয়ে যে কষ্ট অর্জিত হয় বা যে কষ্ট পাওয়া যায়, যে কষ্টের সম্মুখীন হওয়া হয়, যে নির্যাতন স্বীকার করতে হয়, এই বিষয়গুলো আমরা জানলাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো জানার বা এই বিষয়গুলো সম্পর্কে জেনে আমরা যা কিছু জানলাম এই ব্যাপারগুলো যেন আমরা নিজের অন্তরে গেঁথে নিই এবং এ থেকে শিক্ষা গ্রহণ করি। আরও কিছু মাদানি ফুল নিব আমাদের নূর হোসেন ভাই থেকে। নূর হোসেন ভাই, আর কিছু মাদানি ফুল এই বিষয়ে?
আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার এহসান, ইনার দয়া, এই উম্মতের প্রতি অসংখ্য এহসান রয়েছে। খোদ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এরশাদ করেছেন যে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ এমন উপকার আমাকে দিয়েছে যা এটা অন্য কোনো কারোর সম্পদ আমাকে উপকার দেয়নি।
সুবহানাল্লাহ।
তো এরপর যদি আপনি বলেন আমলের দিক থেকে, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার আমলের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে বড় পরহেজগার ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর সব সময় ছিল, দয়ার দৃষ্টি ছিল সব সময়। তো একটি ঘটনা এরকম, সোহেল ভাই, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওফাত দুনিয়া থেকে নেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পর্দা নেন,
বাহ্যিক পর্দা
যখন করেন, তখন সাহাবাই কেরামের মধ্যে স্বাভাবিক এটা যে তাদের অন্তরের মধ্যে একটি অন্যরকম একটি অবস্থা তৈরি হয় যেটা তারা নেওয়ার জন্য প্রস্তুতি ছিলেন না। এমন একটা অবস্থা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা নেন, ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু তরবারি নিয়ে দাঁড়িয়ে যায় যে খবরদার কেউ বলবে না যে আমার নবী দুনিয়া থেকে চলে গেছে, তাহলে আমি তার মাথাকে আলাদা করে দিব আমি। তো এইভাবে যদি দেখি, হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আব্বা যান, যখন তাকে গিয়ে বলা হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নিয়েছেন, তখন তিনি হাত তুলে আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন যে আল্লাহ আমার চোখকে তুমি তুলে নাও, যে যে চোখ দিয়ে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, নূরানি নবীকে দেখেছি, আজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে নেই, আমি এই চোখকে আর অন্য কিছু দেখতে চাই না। তো তার দৃষ্টিকে নিয়ে নেওয়া হয়েছে। তো এইভাবে প্রতিটা সাহাবির অন্তরের মধ্যে এক অবস্থার পরিবর্তন হয়ে গিয়েছিল যেটা কারোই কাছে গ্রহণযোগ্য ছিল না, এমন একটা অবস্থার তারা সম্মুখীন হবেন। তো এমন অবস্থায় সোহেল ভাই, যারা মুনাফিক ছিল, মুনাফিকরা একটা খেল খেললো, কি করলো তারা ওই অবস্থায় যখন সাহাবাই কেরাম তাদের প্রতিটা অন্তরটা ভেঙেছিল, তারা আল্লাহ রাসূলের জন্য কান্নারত অবস্থা ছিল, তারা কি করলো, তারা বলতে লাগলো হায় 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 হায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এখন কে পড়বে নামাজ, কে করবে রোজা, কে করবে হজ, হায় হায় আগের মতো সব হবে। এই মুনাফিকরা একটা খেল খেললো যে সাহাবাই কেরাম যাতে ইসলাম থেকে দূরে সরে যায়। তো ওই অবস্থায় এমন একটা অবস্থা, সাহাবাই কেরাম কিন্তু একেবারেই জ্ঞানহীন অবস্থায় ছিল, তাদের সাথে যেটা করাবে সেটাই কিন্তু হয়ে যাবে। তো মুনাফিকদের এই চাল সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেললো। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন এবং খুতবা দিতে লাগলেন যে হে সাহাবাই কেরাম, হে আমার সাথী ভাইরা, আমি তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি যে তোমরা কি আল্লাহ তাআলার ইবাদত করতে নাকি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করতে? তখন সাহাবাই কেরাম আলিহিম রেদন উত্তর দিলেন, হ্যাঁ অবশ্যই আমরা আল্লাহ তাআলার ইবাদত করতাম। তখন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যদি তোমরা আল্লাহ তাআলার ইবাদত করতে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন ইসলামের জন্য এত ত্যাগ স্বীকার করেছেন, এত কুরবানি দিয়েছেন, এতটা কাল আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা কি সেই দিন প্রচার থেকে বিরত থাকবে? তখন সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ান বুঝে ফেললেন যে না না, এটাই তো সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মেসেজ আমাকে দিচ্ছে, যে নেকির দাওয়াত আমাদেরকে দিচ্ছে, এটাই সত্য। না না, কখনোই না, আমরা আল্লাহ রাসূল দিনকে প্রচার করার কাজ থেকে আমরা বিরত থাকবো না। তখন সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ান দাঁড়িয়ে গেলেন এবং ইসলামের পতাকা তুলে ধরলেন এবং বললেন, হ্যাঁ আমরা এই নেকির কাজকে, নেকির দাওয়াতকে, ইসলাম প্রচার প্রসারের কাজকে আমরা এমনভাবে করব যে দুনিয়া থেকে দুনিয়া আমরা ছড়িয়ে দেব। তখন মুনাফিকরা হটে গেলেন। তো এইভাবে করে কিন্তু সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের জন্য বড় এহসান করেছেন, নেকির দাওয়াত দিয়ে আমাদেরকে জানিয়ে গেছেন যে আমাদেরকেও এইভাবে নেকির দাওয়াত দিতে হবে।
বাস্তবিকই যদি আমরা দেখে থাকি, তাহলে সাহাবায়ে কেরামের মাজার, যত সাহাবায়ে কেরাম ছিলেন এদের মুষ্টিমেয় কয়েকজনের মাজার হয়তো আরো মদিনায় মুনাওয়ারায় পাওয়া যাবে, বাকি সাহাবায়ে কেরাম তারা এই দিনে ইসলামকে প্রচার প্রসার করার কাজে বের হয়ে গিয়েছেন, তো আর ফিরে আসেন। যেখানে গিয়েছেন সেখানে অবস্থান করেছেন, সেখানে নেকি দাওয়াত দিয়েছেন, আর এর বরকতে তো আমরা আউলিয়া কিরামের বরকতে সাহাবার কিয়ামের বরকতে আজকে আমরা মুসলমান হয়েছি, ইসলামের ছায়া তলে আমরা সুযোগ পেয়েছি। আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শক বৃন্দ, আমরা যেন নেকির কাজ থেকে যেন দূরে না চলে যাই, আমরা যেন নেকি দাওয়াতকে প্রচার প্রসার করার ক্ষেত্রে যেন আমরা পিছপা না হই। আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। দর্শক বৃন্দ, আমরা আরেকটি সেগমেন্ট নিয়ে থাকি যার নাম হচ্ছে আজকের আমল। তো এই আমল সম্পর্কে ইনশাআল্লাহ তালা আমরা নূর হোসেন ভাইয়ের কাছ থেকে শ্রবণ করবো। এরপর যেহেতু সময় একেবারে শেষের দিকে চলে এসেছি, আমরা বিদায় নেব ইনশাআল্লাহ তালা। পরবর্তী পর্বে আবারও কোনো বিষয় নিয়ে আমরা আপনাদের নিকট উপস্থিত হবো ইনশাআল্লাহ তালা। নূর হোসেন ভাই, আবার আপনার কাছে আসবো আজকের আমল সম্পর্কে জানার জন্য। আজকে আমাদেরকে একটি আমল সম্পর্কে জানিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
জি সলবে, আলহামদুলিল্লাহ, গত পর্বে আমরা সূরাতুল ফাতিহার আমলের বিষয়ে, ফজিলতের বিষয়ে শ্রবণ করেছি। আজকেও আমরা একটি সূরার ফজিলতের বিষয়ে শ্রবণ করব। কোরআন কারীমের অসংখ্য সূরা রয়েছে আলহামদুলিল্লাহ, যেগুলো আমলের মাধ্যমে আমরা ফজিলত অর্জন করতে পারবো। আজকে যে সূরাটি আমরা আমলের বিষয়ে বলবো সেটা হচ্ছে সূরাতুল বাকারা, এর শেষ দুটি আয়াত, এর ফজিলতের বিষয়, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে তোমরা তোমাদের ঘরকে কবর বানিও না, তোমরা তোমাদের ঘরের মধ্যে সূরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করো, তাহলে শয়তান ও দুষ্ট জিনের অনিষ্টতা থেকে তোমরা বাঁচতে পারবে। অর্থাৎ আমরা অনেক সময় দেখা যায় আমাদের রাতে আমাদের ভয় সৃষ্টি হয়, এটাও বলা হয়েছে কিতাবের মধ্যে, যাদের মধ্যে ভয় থাকে রাতের অন্ধকারে একাকিত্বতায়, তো কেউ যদি সূরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করে নেয় তাহলে তিন দিন পর্যন্ত কোনো শয়তান দুষ্ট জিন সেই ঘরের মধ্যে আক্রমণ করতে পারবে না। সূরা বাকারা আমরা নিজে শিখি, আমাদের সন্তানদেরকে শিখাই, এর উপরে আমল করি।
আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সূরা বাকারা শেষ দুইটি আয়াত সম্পর্কে, এর ফজিলত সম্পর্কে আমরা জানতে পারলাম। দর্শক বৃন্দ, নিয়ত করে নিই যে ইনশাআল্লাহ তালা এই দুইটি আয়াত আমরা মুখস্থ করে নেব, আর আমরা প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে এই আয়াত দয় অর্থাৎ দুইটি আয়াত যেন আমরা তেলাত করে নিই, পাঠ করে নিই। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন। দর্শক বৃন্দ, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আজকে আমরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেকি দাওয়াত প্রসঙ্গে বেশ কিছু আলোচনা শ্রবণ করলাম। আমরা যেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা এর ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে নিজের জীবনে ফুটিয়ে তুলতে পারি। আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ তালা। পরবর্তী পর্বে আমরা আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
حيّا